বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 29 ডিসেম্বর, 14 পৌষ এবং ফার্সি 9 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমে শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে করোনা পরিস্থিতিতেও সিলেট লন্ডন বিমান চলাচল অব্যাহত থাকায় সিলেটবাসীদের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান সম্পর্কে বিশেষ আলোচনা শুনবেন। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি পণ্য সামগ্রী শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ থেকে মানবদেহে করোনার টিকার পরীক্ষা শুরু করেছে ইরান, 90% কার্যকরী হবে বলে গবেষণা সংস্থার আশাবাদ। প্রথমবারের মতো যৌথ মহড়া চালাল ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন, উড়েছে ড্রোন, ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। বাংলাদেশে পৌরসভা নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ বলছে আওয়ামী লীগ, বিএনপির দাবি ফলাফল পূর্ব নির্ধারিত। এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি ও রুচিবোধই পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি, মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। আজ থেকে মানবদেহে করোনার টিকার পরীক্ষা শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের তৈরি এই টিকা ইতিমধ্যে অন্য প্রজাতির প্রাণীর উপরে প্রয়োগ করে আশার আলো দেখেছেন বিজ্ঞানীরা। আজ সকালে ইরানের একজন নারী স্বেচ্ছাসেবী তাইয়েবার দেহে প্রয়োগের মাধ্যমে ইরানের তৈরি টিকার মানব ট্রায়াল শুরু করা হয়। প্রথম দিন আরও কয়েকজন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের নির্দেশ বাস্তবায়নকারী সংস্থার গবেষক দল এই টিকা তৈরি করেছে। এই সংস্থার মুখপাত্র হুজ্জাত নিক মালাকি বলেছেন, টিকার মানব ট্রায়ালের অনুমতি পাওয়ার পর আজ কয়েকজন স্বেচ্ছাসেবীর দেহে তা প্রয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, আশা করা হচ্ছে এই টিকার কার্যকারিতা 90% উপরে বলে প্রমাণিত হবে, তবে টিকার হিউম্যান ট্রায়াল শেষ হওয়ার পরই কেবল চূড়ান্ত কথা বলা যাবে। তিনি বলেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন শ্রেণী পেশার 65,000 মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে করোনার টিকার মানব ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে 56 জনকে নির্বাচিত করা হয়েছে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সাইদ নামাকি বলেছেন, ইরানে টিকা তৈরির ইতিহাস অনেক পুরনো। এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানই প্রথম টিকা তৈরি করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, যারা বলছে এই প্রথম ইরানে কোনো টিকার পরীক্ষা চলছে তারা ভুল করছে, কারণ 100 বছর আগে অর্থাৎ ফার্সি
1399 সালে ইরানে পাস্তুর ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এর চার বছর পরই প্রতিষ্ঠা করা হয় রাজি ইনস্টিটিউট। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ইরানি নিজেদের তৈরি টিকা নিয়েই শৈশব শুরু করেছে। তিনি আরও বলেন, ইরান থেকে এশিয়ার বিভিন্ন দেশে ভ্যাকসিন রপ্তানি হয়েছে। এই অঞ্চলের দেশগুলোতেও ভ্যাকসিন সরবরাহ করা হতো, তবে নানা কারণে এক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ ইরানে মানবদেহে করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজের অতীত অপকর্মের খারাপ পরিণতির ভয়ে ওয়াশিংটন এ অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার করেছে। তিনি গতকাল নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি একটি আত্মরক্ষামূলক প্রদর্শনী, যা এ অঞ্চলে তাদের অতীত অপকর্মের পরিণতির ভয় থেকে উচ্চারিত হয়েছে। মার্কিন নৌবাহিনী গত সোমবার পারস্য উপসাগরে পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন প্রবেশের খবর দেওয়ার পর এই বক্তব্য দিলেন শামখানি। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নৃশংস হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে ওই সাবমেরিন গত 21 ডিসেম্বর পারস্য উপসাগরে প্রবেশ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আজ যৌথ মহড়া শুরু করেছে। আজ মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নানা মডেলের ড্রোন উড়তে দেখা গেছে। ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করল। এর ফলে প্রতিরোধকামীরা সহজেই দখলদারদের পরাস্ত করতে পারবে বলে মনে করা হচ্ছে। এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা। আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে। এই প্রথম এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হল। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে ফিলিস্তিনিরা মন্তব্য করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গোটা ইহুদিবাদে ইসরায়েল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। আল মায়াদিনের প্রখ্যাত সাংবাদিক গাসান বিন জিদ্দোকে দেয়া সাক্ষাৎকারে সৈয়দ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের যে কোনো স্থানে আমরা হামলা চালাতে চাইব, আমাদের ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সেখানেই আঘাত হানবে। হিজবুল্লাহর মহাসচিব বলেন, 2000 সালের আগে পরে তার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে মোটা দাগে দুটি যুদ্ধে জড়িয়েছে এবং দুটিতেই তেল আবিব অপমানজনক পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহর সদস্য আলী কামেল মোহসেন জাওয়াদ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গত 20 জুলাই এক বিমান হামলায় মোহসেন জাওয়াদ নিহত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। বিপরীতে বিএনপির প্রতি অনাস্থার পারদ ধীরে ধীরে কমছে। পৌর নির্বাচনের ফলাফলই এর প্রমাণ। তিনি আজ সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণে জনগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে। আজ মঙ্গলবার তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইভিএম এর বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনোভাবেই অনিয়মের সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রাথমিক সূত্রের বরাত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, পৌরসভাসমূহে 60% বেশি ভোট কাস্ট হয়েছে, কোথাও কোথাও 70-80% ভোট পড়েছে। জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ করেছে তার অসারতা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, গতকালের পৌর নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি জন অনাস্থার পারদ ক্রমশ কমছে। উল্লেখ্য, প্রথম দফায় দেশের 24 পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা 18 পৌরসভায় জয় পেয়েছেন। এছাড়া 3 পৌরসভায় জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, আর বিএনপি জয়ী হয়েছে 2 পৌরসভায়। 1 পৌরসভায় প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়, আর দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তাদের ঘোষণা করা ফল অনুসারে এ তথ্য নিশ্চিত করা গেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে আজ বিএনপি 24 পৌরসভার নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে। ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন ভুয়া চোর, এটি আমার কথা নয়, বিশিষ্টজনদের কথা, তাদের নিয়ে কথা বলাটাই অপমানজনক। মির্জা ফখরুল বলেন, এই সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, আরেকবার সেটি প্রমাণ হল। পৌর নির্বাচনে আমরা একটিও বর্জন করিনি, এই নির্বাচনের ফল কি তা জনগণ দেখেছে, আমরা দুটো বাদ দিয়ে সবগুলোর ফল প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনী ফল পুনর্নির্ধারিত। সোমবার পৌর নির্বাচনের প্রথম দফায় 24 পৌরসভায় ভোট হয়। ভোট চলাকালেই বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। তিনি আজ বোলপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে ঘৃণ্য রাজনীতি চলছে, ধর্মান্ধ রাজনীতি দাঙ্গার আখড়ায় পরিণত করা হয়েছে। তিনি বলেন, বিশ্বভারতীতে অকথা কুকথা চলছে, বিশ্বভারতী ও গোটা বাংলায় ঘৃণ্য ধর্মের আমদানি করা হয়েছে, হিন্দু ধর্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তিনি বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলরকে বিজেপির স্ট্যাম্প মারা বলেও কটাক্ষ করেন। মমতা বলেন, ওরা একটা ধর্মান্ধ রাজনীতির সূচনা করেছে। ভারতের বিজেপি শাসিত অসমে সরকার পোষিত মাদ্রাসা বন্ধের জন্য বিধানসভায় বিল পেশ হওয়ায় বিরোধী বিধায়করা প্রতিবাদ জানিয়েছেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত অসমে সরকার পোষিত মাদ্রাসা বন্ধের জন্য বিধানসভায় বিল পেশ হওয়ায় বিরোধী বিধায়করা প্রতিবাদ জানিয়েছেন। মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে গতকাল সোমবার 1955 সালের অসম মাদ্রাসা শিক্ষা প্রাদেশিকরণ আইন এবং 2018 সালের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি প্রাদেশিকরণ ও পুনর্গঠন আইন বাতিলের জন্য বিধানসভায় বিল আনা হয়েছে। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্য অসম রিপিলিং বিল 2020 বিধানসভায় উত্থাপন করলে AIUDF ও কংগ্রেস বিধায়করা তার বিরোধিতা করেন। তীব্র হট্টগোলের মধ্যে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি গ্রাহ্য না হওয়ায় এক পর্যায়ে বিরোধীরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। ওই বিষয়ে আজ মঙ্গলবার নাদওয়াতুত তামির সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং অসমের সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া রেডিও তেহরানকে বলেন,
আমরা অত্যন্ত শক্তভাবে এর প্রতিবাদ করতে থাকবো, আমরা বিরোধিতা করতে থাকবো, কারণ মাদ্রাসা শিক্ষা মাইনরিটিদের প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা সংবিধান সম্মত, অতএব এই সংবিধান বিরোধী পদক্ষেপে আমরা গণতান্ত্রিক পদ্ধতিকেও প্রতিবাদ চালিয়ে আসব।
তিনি বলেন, অসমের বর্তমান বিজেপি সরকার, বিশেষ করে বর্তমান শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে এটা করেছেন।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি বন্ধে ইহুদিবাদ ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে যখন গত দুই বছরের মধ্যে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন শাতাইয়া এ আহ্বান জানালেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী গতকাল পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে বলেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতির নির্মাণ বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করবেন। কাজেই আন্তর্জাতিক সমাজের উচিত দখলদার ইসরায়েল যাতে ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেয়। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাবে কঠোরভাবে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। সৌদি আরবের একটি আদালত সেদেশের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল হাসলুলকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে। আদালতের এ রায়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ পাওয়া খবরে সৌদি আরবের একটি আদালত সেদেশের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল হাসলুলকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আদালতের এ রায়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপাবলিকান দলের প্রতিনিধিদের নীরবতার তীব্র সমালোচনা করে এক টুইট বার্তায় বলেছেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই ক্ষমতা হাতে নিতে যাচ্ছেন। এ অবস্থায় সৌদি সরকার মানবাধিকার রক্ষায় তাদের সদিচ্ছার প্রমাণ হিসেবে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও জুলুম নির্যাতন বন্ধ রাখতে পারত, কিন্তু তা না করে ড্রাইভিং শেখার অধিকার চাওয়ার অপরাধে সৌদি সরকার ওই মানবাধিকার আন্দোলন কর্মীকে কারাদণ্ড দিল। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান দলের সিনেটর ও সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান জিম রিশ সৌদি সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মানবাধিকার কর্মীর বিরুদ্ধে সৌদি আদালতের এ রায়ে আমি খুবই হতাশ হয়েছি। বাস্তবতা হচ্ছে সৌদি সরকার দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও মানবাধিকার আন্দোলনকারী ও সমালোচকদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে, তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে এবং সরকার বিরোধী বহু ব্যক্তিকে গুম করা হয়েছে। সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হলেও ওয়াশিংটন এ ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের প্রধান শরিক হচ্ছে মার্কিন সরকার, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের অর্থনীতির স্বার্থে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে সৌদি আরবের কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছেন। আর সেই সব অস্ত্র দিয়ে সৌদি আরব সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিংবা ইয়েমেনের মতো দেশে গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার বাক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার কথা বললেও সৌদি আরবের অপরাধযোগের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও লন্ডনের সঙ্গে সিলেটের বিমান চলাচল এখনও চালু থাকায় উদ্বিগ্ন সিলেটবাসী তথা দেশের সচেতন নাগরিকরা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনা ভাইরাস প্রকোপের মধ্যেও লন্ডনের সাথে সিলেটের বিমান চলাচল এখনও চালু থাকায় উদ্বিগ্ন সিলেটবাসী তথা দেশের সচেতন নাগরিকগণ। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় লন্ডনে অবস্থানরত অনেক সিলেট প্রবাসী দেশে আসতে শুরু করেছেন। তাছাড়া শীতকালে দেশে বেড়াতে আসেন অনেক পরিবার। প্রতি সপ্তাহে লন্ডন থেকে দুটি ফ্লাইট আসে সিলেটে। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি সপ্তাহে গড়ে ব্রিটেন থেকে সিলেটে আসছেন 240-300 জন যাত্রী। গতকাল সোমবারও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডন থেকে 167 জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের 144 জনই ছিলেন সিলেটের। এর আগে গত 24 ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 202 জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে ফ্লাইটে 165 জন যাত্রী ছিলেন সিলেটের। তাদের প্রত্যেকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়িতে যেতে দেওয়া হয়েছে। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, গতকাল বিমানের ফ্লাইটে আসা নতুন 144 জন যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। তিনি জানান, করোনা নেগেটিভ সনদ ছাড়া এখন কাউকেই বিমানে উঠতে দেওয়া হয় না। আবার দেশে আসার পরও মেডিকেল টিম সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে থাকে, ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া কারো পক্ষেই দেশে আসার সুযোগ নেই। এদিকে নতুন ধরনের এবং বেশি সংক্রামক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও সেরকম কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে লন্ডন প্রবাসীরা দেশে আসায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তাছাড়া যুক্তরাজ্যের সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান যাতায়াত চালু থাকায় সিলেটবাসীর দুর্ভাবনার শেষ নেই। তাই অনেকেই যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ রাখার প্রস্তাব করেছেন। সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক জালালাবাদের সম্পাদক জনাব মুস্তাবিজ ও নূর রেডিও তেহরানকে বলেছেন, বর্তমান স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে লন্ডনের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রাখা জরুরি।
লন্ডন থেকে তো সাধারণত যারা আমাদের আত্মীয় স্বজন আছে এরা আসে 4 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, এবং তার যদি 2 সপ্তাহ কোয়ারেন্টাইনেই থাকতে হয় তাইলে সেই, এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে না তাইলে তো তার ইনফেক্ট লাভ হচ্ছে না। 2 নম্বর হলো এই যে হোম কোয়ারেন্টাইন বলে যে কথাটা বাংলাদেশে আছে, এটা একদম বোগাস, এটার কোনো ইয়ে নাই, কেউ এটা মানে না, সে আসিয়েই বের হয়ে যায়, পরের দিন বাজারে চলে যায়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় মনে করেন, করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল আপাতত বন্ধ রাখা উচিত, কারণ বাংলাদেশে এটি ছড়িয়ে পড়লে সামাল দেওয়া কঠিন হবে। এদিকে লন্ডন থেকে আসা যাত্রীদের 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বছরের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
শ্রোতা বন্ধুরা, ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে। এ অবস্থায় পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টিভঙ্গি কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গর্বের সাথে বলেছিলেন, কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে 2018 সালের মে মাসে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্থাপিত 12টি প্রস্তাব মেনে নিতে ইরানকে বাধ্য করা হবে। পম্পেও তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার পূর্বশর্ত হিসেবে ওই 12টি প্রস্তাব উত্থাপন করেছিলেন, যদিও তার এসব প্রস্তাব আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমগুলোর জন্য হাসির খোরাক জুগিয়েছিল। পম্পেওর প্রস্তাবে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়া, দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব অবসানের আহ্বান জানানো হয়েছিল। পম্পেওর এসব প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল আমেরিকার কাছে ইরানকে পুরোপুরি আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু মার্কিন কঠোর নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানের জনগণের দৃষ্টান্তমূলক প্রতিরোধ ট্রাম্প প্রশাসনকে হতাশ করে দিয়েছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক পল পিলার বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
পাশ্চাত্যের অন্যান্য বিশ্লেষক মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন এবং উত্তেজনা জিয়ে রাখার সব রকম বন্দোবস্ত করেছেন, তাতে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে পরমাণু সমঝোতায় ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এ অবস্থায় মার্কিন সবুজ সংকেত পেয়ে ইহুদিবাদী ইসরায়েল ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করেছে। লেবাননের রাজনৈতিক বিশ্লেষক চার্লিস আবিনাদের বলেছেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যাতে পরমাণু সমঝোতায় ফিরে না আসতে পারেন, সেজন্যই ইসরায়েল ওই হত্যাকাণ্ড চালিয়েছে। নির্বাচনী প্রচারকালে জো বাইডেন ইরান ও পরমাণু সমঝোতার বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিলেন। গত সেপ্টেম্বরে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সমালোচনা করে বলেছিলেন, নির্বাচনে তিনি যদি জিততে পারেন তাহলে ইরানের ব্যাপারে নীতিতে পরিবর্তন আনবেন। তিনি বলেন, ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছেন এবং তার ওই পদক্ষেপ মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী, কেননা এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রই কোণঠাসা হয়ে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পের ভুলের কারণে একদিকে জাতিসংঘে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতেও ওয়াশিংটনের মিত্র দেশগুলো রাজি হচ্ছে না। বাইডেনের এসব মন্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত ব্যর্থ হয়েছেন। এমনকি শীর্ষ মার্কিন রাজনীতিবিদরাও স্বীকার করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করলেও ইরানের সর্বোচ্চ প্রতিরোধমূলক নীতির কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ওয়াশিংটনে পশ্চিম এশিয়া বিষয়ক গবেষণা কেন্দ্রে ইরান বিষয়ক প্রধান অ্যালেক্স ওয়াতানখা মনে করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কার্যত একা হয়ে পড়েছে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে এক বক্তব্যে নির্বাচনে জিততে পারলে তার সরকারের নীতি কি হবে তার একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হোয়াইট হাউসে যেতে পারলে ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা হবে। প্রথম পদক্ষেপ হিসেবে ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। দ্বিতীয় পদক্ষেপ হিসেবে কূটনৈতিক উপায়ে ইরানের সঙ্গে আস্থার পরিবেশ গড়ে তোলা হবে এবং ইরান যদি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলে তাহলে ওয়াশিংটনও নতুন করে আলোচনা শুরুর উদ্যোগ নেবে এবং পরমাণু সমঝোতায় ফিরে আসবে। পশ্চিম এশিয়ায় ইরানের নীতি ও প্রভাব সম্পর্কে পুরনো দাবির পুনরাবৃত্তি করে জো বাইডেন বলেছেন, তৃতীয় পদক্ষেপ হিসেবে এ অঞ্চলে ইরানের প্রভাব মোকাবেলা করা হবে এবং ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা জোরদার করা হবে। তিনি বলেন, ইরান যদি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলে তাহলে ওয়াশিংটন নতুন করে ইরানের সঙ্গে আলোচনায় বসবে এবং ওই আলোচনায় ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
জো বাইডেন বিপুল সংখ্যক ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্র বিষয়ে বিশেষ টিম গঠন করেছেন। ইরান এবং পরমাণু সমঝোতার বিষয়ে তিনি তার নীতি সুস্পষ্ট করেছেন। বাইডেন সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান যদি পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিষয়ে নতুন করে তেহরানের সঙ্গে আলোচনা শুরু করবে। এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখার বিষয়েও কথাবার্তা হবে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেন, যদি প্রয়োজন হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইরান বিরোধী নিষেধাজ্ঞা বলবৎ করার সুযোগ রয়েছে এবং ইরানও তা ভালো করেই জানে। একই সঙ্গে তিনি ইরানের ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়াকে অত্যন্ত জটিল ও কঠিন করে তুলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতিবাদে ইরানও পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে পর্যায়ক্রমে সরে আসে। মার্কিন সবুজ সংকেতে ইহুদিবাদী ইসরায়েল ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করার পর ইরানের সংসদ পরমাণু কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে প্রস্তাব পাশ করার পরপরই জো বাইডেন ইরান ও পরমাণু সমঝোতার বিষয়ে তার অবস্থান জানান। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টমাস ফ্রেডম্যান বলেছেন, বাইডেন ও তার নিরাপত্তা উপদেষ্টারা মনে করেন, স্বল্প সময়ে দুপক্ষই পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের পর তারা এমন এক আলোচনা শুরু করতে চান যাতে সম্ভাব্য পরমাণু বোমা বানানো থেকে দীর্ঘমেয়াদে ইরানকে বিরত রাখা যায়।
তবে পরমাণু সমঝোতার ব্যাপারে জো বাইডেনের অবস্থানের বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ডেমোক্রেটদের অনেকেই মনে করেন, পরমাণু বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওবামার নীতি অনুসরণ করা উচিত এবং এই চুক্তিতে ফিরে যাওয়া দরকার। আবার অনেকে ইরানের উপর বিভিন্ন ধরনের নতুন নতুন শর্ত চাপানোর কথা বলছেন। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু ইস্যুর বাইরে অন্য কোনো বিষয়ে আর আলোচনা হবে না। শ্রোতা বন্ধুরা, পরমাণু সমঝোতার বিষয়ে জো বাইডেনের নীতি অবস্থান ও তাদের বাড়তি দাবির ব্যাপারে বিশেষ আলোচনাটি শুনলেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 29 ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 300 টাকায় বিদেশগামীদের করোনা পরীক্ষা দৈনিক ইত্তেফাক। গণতন্ত্র এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ভোটাররা, বললেন কাদের দৈনিক সমকাল। কালের কণ্ঠের শিরোনাম, ডাক্তার জাফরুল্লাহ বলেছেন, শেখ মুজিব বেঁচে থাকলে বলতেন জবর কাজ করেছ। শাহেদ সাবরিনা পাপিয়াদের পতন, সিনহা রায়হানে কেঁদেছে দেশ। মানব জমিন, একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকাল, আওয়ামী লীগ বিএনপির পাল্টা পাল্টি কর্মসূচি দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, কোভিড কালে রাজনীতি, কোভিড নিয়ে রাজনীতি, আনন্দবাজার পত্রিকা। বছর শেষে কি মিটবে কৃষক বিক্ষোভ, সংবাদ প্রতিদিন। ব্যস্ত রাস্তায় পিটিয়ে মারা হল এক ব্যক্তিকে, বাঁচাতে এগিয়ে এল না কেউ, দৈনিক আজকালের শিরোনাম।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর। ২৪টি পৌরসভা ভোট নিয়ে দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনাম, ভোটার উপস্থিতি ভালো, নির্বাচন সাকসেসফুল দাবি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীরের। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ভোটাররা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, দেশব্যাপী অনুষ্ঠিত ২৪টি পৌর নির্বাচনে আগের মতোই রক্তপাত ও ডাকাতি চলেছে। মানবজমিনের খবর, প্রথম ধাপের নির্বাচনে ২৪টি পৌরসভার মধ্যে ২৩টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ২৩ পৌরসভার ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগ প্রার্থী ১৮টি, বিএনপি ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৩টিতে।
একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকাল, আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আগামীকাল ৩০ ডিসেম্বর। ২০১৮ সালের এই দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। এদিকে কারচুপির অভিযোগ এনে ভোটের ফল বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানায় বিএনপি। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আখ্যা দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। অন্যদিকে কয়েকটি বামপন্থী দলও কালো দিবস হিসেবে পালন করবে। দিনটিকে কেন্দ্র করে বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় বছরের শেষ দিকে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে।
অ্যান্টিবডি কিট প্রসঙ্গে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ বলেছেন, শেখ মুজিব বেঁচে থাকলে বলতেন জবর কাজ করেছ। দৈনিক কালের কণ্ঠের এ খবরে তিনি বলেছেন, সারা বিশ্বে আমরাই প্রথম অ্যান্টিবডি কিট আবিষ্কার করেছিলাম। আজ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতেন, জাফরুল্লাহ জবর কাজ করেছ, কিন্তু সরকার আমাদের প্রতিটি পদে কাঁটা বিছিয়েছে। সরকার আমাদের কন্ডিশন দিল যে এই কিট আমেরিকা থেকে পরীক্ষা করিয়ে আনতে হবে, এতে আরও ৩ কোটি টাকার প্রয়োজন হবে। এমন নিয়ম থাকলে বাংলাদেশে ওষুধ নীতি হতো না।
আইন আদালতের খবর, করোনায় ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী জামিন দেয়নি হাইকোর্ট। যুগান্তরে খবরটি পরিবেশিত হয়েছে। আর শাল তামামি সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিন লিখেছে, শাহেদ সাবরিনা পাপিয়াদের পতন, সিনহা রায়হানে কেঁদেছে দেশ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বছরের শুরুতে ধর্ষণের ঘটনা মহামারী আকার ধারণ করেছিল। অবশ্য বছরের শেষে এই মহামারীর হ্রাস টানা গেছে নানা কঠোর ব্যবস্থা নেয়। করোনা মহামারী শুরুর পর রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম ও চিকিৎসক ডাক্তার সাবরিনা চৌধুরীদের প্রতারণার কাণ্ডে হতবাক হয়েছিল পুরো দেশ। যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার হেরেম খানার তথ্য প্রকাশের পর তা রাজনৈতিক অঙ্গনে তুমুল ঝড় তোলে। করোনা মহামারীর মধ্যেই কক্সবাজারে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড কাঁদিয়েছে পুরো দেশবাসীকে। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনাও দেশ জুড়ে প্রতিবাদের ঝড় তোলে।
ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত এবার। কোভিডকালে রাজনীতি, কোভিড নিয়ে রাজনীতি, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রায় লণ্ডভণ্ড। একটা বছর বদলে দেয় অনেক কিছু, কিন্তু এমন বদলের বছর আগে আসেনি। সেই বদলের ছাপ রাজনীতিতেও, কিন্তু কতটা, কি বদলালো আর কিসের ছাপ পড়ল না অতিমারির ছোবলের। করোনা পর্বের বর্ষপূর্তির ঠিক আগে আমেরিকায় ভোট হলো, ট্রাম্পের হারে ফ্যাক্টর হলো কোভিড, কিন্তু ক্ষমতার রাজনীতিকে সত্যিই কি নতুন কোনো ফ্রেমে বেঁধে ফেলতে পারল কোভিড ১৯? না, এমন কিছু হয়নি। মোদির মুক্তি, ১৪ ডিসেম্বর শুরু দিল্লির শাহিনবাগ আন্দোলন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ সারা দেশ দেখল রক্তাক্ত দিল্লি দাঙ্গা, নিহতের সংখ্যা ৫০ বেশি। সব মিলিয়ে মার্চের প্রথম দু সপ্তাহ পর্যন্ত অভূতপূর্ব এক অস্বস্তিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। CAA NRC প্রসঙ্গ, তারপর করোনা এলো মার্চের মাঝামাঝি, দেশ জোড়া লকডাউন, নতুন চ্যালেঞ্জের মুখে মোদী। কিন্তু তিন মাসের উপর চলতে থাকা CAA NRC বিরোধী প্রবল চাপ থেকে যেন তাকে মুক্তিও দিয়ে গেল কোভিড-১৯।
আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের বৈঠকের দিন বদল, বছর শেষে কি মিটবে কৃষক বিক্ষোভ, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। 29-30 ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনকারী কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কেন্দ্রের আর্জি মেনে বৈঠকে দিন বদলে সায় দিয়েছে তারা। তবে কৃষকদের আর্জি না মানলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্না হাজারে। সব মিলিয়ে কৃষি আইন নিয়ে রাজধানীতে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে।
লাভের মধ্যে জিহাদ থাকতে পারে না, ধর্মান্তকরণ আইন নিয়ে একহাত নিলেন অমর্ত্য সেন। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, ভিন ধর্মে বিয়ে রুখতে ধর্মান্তকরণ প্রতিরোধী আইন নিয়ে বর্তমানে ভারতে যা হচ্ছে তা অসাংবিধানিক, অবিলম্বে এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিত।
এদিকে ফের তিনবার বিয়ে নিয়ে অমর্ত্য সেনকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, দিলীপ ঘোষ অমর্ত্য সেনকে ব্যক্তিগত আক্রমণ করে বললেন উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। তার ওই নজিরবিহীন মন্তব্যের জন্য কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর আরএসএস এবং বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র তাঁর টুইটে লেখেন, কে কাকে বিয়ে করবে, কাকে ভালোবাসবে তা নিয়ে কথা বলার অধিকার অসুস্থ বিকৃত মনস্ক আরএসএস গুন্ডাদের কে দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরানি পণ্য সামগ্রী শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
ইরানের পণ্য সামগ্রী, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী, এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানে নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা ইরানের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস নিয়ে কথা বলার চেষ্টা করে বলেছিলাম, জ্বালানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি উৎস হল তরল গ্যাস। প্রাকৃতিক গ্যাসকে ঘনীভবনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তরল গ্যাসে পরিণত করা হয়।
ইরানে তরল গ্যাস উৎপাদনের পরিমাণ প্রচুর। অচিরেই তরল গ্যাস উৎপাদনের দৈনিক পরিমাণ 13 লক্ষ ব্যারেলে পৌঁছে যেতে পারে বলে আশা করা হচ্ছে। পেট্রোকেমিক্যাল এবং তরলীকরণ পরিশোধনাগারগুলোর অন্যতম খোরাক মানে জ্বালানি হিসেবে তরল গ্যাস অত্যন্ত উপযোগী এবং সাশ্রয়ী। এর প্রায় অর্ধেকই বলা যায় নাফত। নেফতা একটি দ্রাবক এবং অন্যান্য হাইড্রোকার্বনের ডিটারজেন্টস ও রিফাইনারিগুলোর উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এই নাফত। রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল শিল্পগুলোর প্রধান একটি উপাদান এই নাফত। এটি দ্রাবক এবং পাতলা। প্লাস্টিকের গুরুত্বপূর্ণ কাঁচামাল, সিনথেটিক ফাইবার সহ বিভিন্ন পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের জন্য ফিড স্টক হিসেবে ব্যবহার করা হয় নাফত। বেশিরভাগ ইথিলিন প্লাস্টিকের যৌগ নেফতা দিয়ে তৈরি হয়। এই তরল গ্যাস নিয়ে আমরা আজকের আসরেও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
2013 সালে বিশ্বব্যাপী সরবরাহকৃত মোট তরল গ্যাসের পরিমাণ ছিল দৈনিক 70 লক্ষ ব্যারেলেরও বেশি। চলতি 2020 সালের মধ্যে এই সরবরাহের পরিমাণ প্রতিদিন 90 লক্ষ ব্যারেলের বেশি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে যে পরিমাণ তরল গ্যাস উৎপাদিত এবং সরবরাহ করা হয়, ওই পরিমাণ গ্যাসের 33% গ্যাস ও তেলের কূপগুলো থেকে আসে। মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা বিশ্বের এই দুটি অঞ্চলই ঘনীভূত গ্যাস উৎপাদন ও সরবরাহের বেশিরভাগ অংশ নিশ্চিত করে আসছে। যেমনটি আমরা বলেছি, গ্যাস কনডেনসেটের উৎপাদন গ্যাস ক্ষেত্রের বিকাশের উপর নির্ভর করে এবং সরাসরি গ্যাস উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত। ইরান বিশ্বের সবচেয়ে বড় গ্যাস মজুতের মালিক। ইরানে 33 ট্রিলিয়ন ঘনমিটারেরও বেশি গ্যাসের মজুদ রয়েছে।
ইরানের বেশিরভাগ গ্যাস উৎপাদন দক্ষিণ পার্সের নতুন পর্যায়ের প্রকল্পগুলোর কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। দক্ষিণ পার্স ইরানের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। এই গ্যাস ক্ষেত্রটি ইরানের দক্ষিণ উপকূল থেকে 105 কিলোমিটার দূরে পারস্য উপসাগরে ইরান ও কাতারের মধ্যকার যৌথ সীমান্ত রেখায় অবস্থিত। ইরানে গ্যাস কনডেনসেট উৎপাদনের প্রধান উৎস হল দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র। এই গ্যাস ক্ষেত্র নিয়ে যেসব গবেষণা ও পর্যালোচনা হয়েছে, সেসব প্রতিবেদন থেকে জানা গেছে যে এই ক্ষেত্রটিতে 1,800 কোটি ব্যারেলের বেশি গ্যাস কনডেনসেট রয়েছে। এ নিয়ে আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে থাকার অনুরোধ রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। বলছিলাম, দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে 1,800 কোটি ব্যারেলের বেশি গ্যাস কনডেনসেট রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের বিভিন্ন পর্যায়ে কনডেনসেটের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখন দৈনিক উৎপাদনের পরিমাণ 6 লাখ ব্যারেলের কাছাকাছি। বিশাল এই উৎপাদনের মধ্য থেকে প্রায় 4.5 লাখ ব্যারেল রপ্তানি করা হয়। এ পর্যন্ত দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র থেকে 10 বিলিয়ন বা 1,000 কোটি ডলার মূল্যের প্রায় 20 কোটি ব্যারেল গ্যাস কনডেনসেট রপ্তানি করা হয়েছে। ইরানি এই গ্যাস কনডেনসেটের গ্রাহকদের বেশিরভাগই জাপানি, দক্ষিণ কোরিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের। এদের মধ্যে দক্ষিণ কোরিয়া হল ইরানের গ্যাস কনডেনসেটের বৃহত্তম ক্রেতা।
বিদেশি বিভিন্ন উৎস থেকে আজকাল বলা হচ্ছে যে ইরানের গ্যাস কনডেনসেট রপ্তানি কমে গেছে। এটা জ্বালানির সর্বোত্তম ও অনুকূল ব্যবহারের লক্ষ্যে তেল ও গ্যাস ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তা পরিকল্পনা গ্রহণ করে থাকেন তাদের একটি কৌশলগত নীতি। তারা চাচ্ছেন কাঁচামাল বিক্রি করাকে নিরুৎসাহিত করতে এবং পেট্রোকেমিক্যাল শিল্পের বিকাশ সহ পরিশোধন ক্ষমতা বাড়িয়ে ইরানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথ সুগম করতে। বর্তমানে যেসব কর্মসূচি হাতে রয়েছে সেসব পরিকল্পনা অনুসারে ইরানের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত গ্যাসের কনডেনসেটকে পরিশোধন করতে হবে। সেই সঙ্গে কাঁচা মাল রপ্তানি করার পরিবর্তে এগুলোকে দেশে বিদ্যমান রিফাইনারিগুলোতে পেট্রোল, নাফতা এবং তরল পেট্রোলিয়াম গ্যাসের মতো পণ্যে রূপান্তরিত করাও পরিকল্পনার মধ্যে রয়েছে। এ পর্যায়ে ছোট্ট একটু মিউজিক বিরতি নিচ্ছি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাবার ইচ্ছে রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। কথা হচ্ছিল তেল ও গ্যাস ক্ষেত্রে ইরানের গৃহীত বিভিন্ন পরিকল্পনা নিয়ে। কাঁচামাল রপ্তানি করার পরিবর্তে এগুলোকে দেশে বিদ্যমান রিফাইনারিগুলিতে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যে রূপান্তরিত করার ব্যাপারে চলমান কর্মসূচির কথা বলছিলাম। এক্ষেত্রে পার্সিয়ান গালফ স্টার
রিফাইনারি এবং সিরাফ রিফাইনারি কমপ্লেক্সের গৃহীত বিভিন্ন প্রকল্পের উল্লেখ করা যেতে পারে। পার্সিয়ান গালফ স্টার রিফাইনারির দৈনিক 3,60,000 ব্যারেল পরিশোধনের ক্ষমতা রয়েছে। একইভাবে সিরাফ রিফাইনারি কমপ্লেক্স প্রতিদিন 4,80,000 ব্যারেল পরিশোধন করতে পারে। ইরানের সিরাফ রিফাইনারি কমপ্লেক্সের সর্বাধিক পরিশোধন প্রকল্প রয়েছে।
ইরানে গ্যাসের কনডেনসেটের বর্তমান উৎপাদন প্রতিদিন 6,30,000 ব্যারেল। ধারণা করা হচ্ছে 2021 সালের মধ্যে ইরানে গ্যাস কনডেনসেটের উৎপাদন ক্ষমতা প্রতিদিন 1,300,000 মানে 13,00,000 ব্যারেলে উন্নীত হয়ে যাবে। তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ থেকে মানবদেহে করোনা টিকার পরীক্ষা শুরু করেছে ইরান, 90% কার্যকরী হবে বলে গবেষণা সংস্থার আশাবাদ। প্রথমবারের মতো যৌথ মহড়া চালালো ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন, উড়েছে ড্রোন, ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। বাংলাদেশে পৌরসভা নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ বলছে আওয়ামী লীগ। বিএনপির দাবি ফলাফল পূর্ব নির্ধারিত এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি ও রুচিবোধেই পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি, মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে যোগাযোগের সরাসরি ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.